ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
লিবীয় উপকূলের কাছে ডুবে যাওয়া দুটি নৌকায় ২২ জন বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি একে সরকারের একটি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করে তা বাতিলের দাবি করেছে।
রয়েছে গৌতম গুপ্তের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ আর উত্তর দিনাজপুর, এই তিন জেলায় মুসলিমরাই কিন্তু সংখ্যাগুরু।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। তুরস্কের পররাষ্ট্র দপ্তর শনিবার একটি বিবৃতিতে জানিয়েছে যে সিরিয়ায় ইসলামিক স্টেট দলের বিরুদ্ধে বিমান অভিযানে যুক্তরাষ্ট্র সমর্থিত কোয়ালিশন বাহিনীর সঙ্গে তুরস্ক যোগ দিয়েছে। শুক্রবার তারা প্রথম বিমান অভিযান শুরু করে। সিরিয়ার সীমান্তের কাছে ইসলামিক স্টেট দলের লক্ষ্যস্থলের উপরে তারা বিমান আক্রমণ চালায়। বেশ কয়েক মাস বিলম্বের পর গত মাসে তারা ইসলামিক স্টেট জঙ্গি দমনে আরও সক্রিয় ভূমিকা গ্রহণে রাজি হয়। মিশরের একটি আদালত নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড দলকে সহযোগিতা করার অভিযোগে আল জাজিরার তিন সাংবাদিককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে। কায়রোর আদালত শনিবার ওই রায় ঘোষণা করেন। বিচারক হাসান ফরিদ রায় ঘোষণার সময় বলেন, ওই তিন সাংবাদিকের কাছে এমন কিছু জিনিস পাওয়া যায় যা তারা নিরাপত্তা বাহিনীর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেখেছিল। বিচারক তার রায়ে আরও বলেন, সাংবাদিকেরা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে এবং যে আবাসিক হোটেলে তারা থাকতেন সেখান থেকে বিনা অনুমতিতেই তারা সম্প্রচার করতেন। আল জাজিরার নেটওয়ার্ক এর ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সোওয়াক এক বিবৃতিতে বলেন, আজকের রায় যুক্তি এবং সাধারণ বিচার বিবেচনাকেও হার মানিয়েছে। লিবীয় উপকূলের কাছে ডুবে যাওয়া দুটি নৌযানের ২২ জন বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
লিবীয় উপকূলের কাছে ডুবে যাওয়া দুটি নৌকায় ২২ জন বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অল্প আগে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার্স মোজাম্মেল হক এই প্রতিনিধিকে বলেন, সম্ভবত তারা সবাই মারা গেছেন। মোজাম্মেল হক জানান, দুটি নৌকায় ৭৭ জন বাংলাদেশি ছিলেন, এর মধ্যে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কিছুদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে। অভিবাসীদের মধ্যে যেসব মহিলা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই দূতাবাসের হেফাজতে আনা সম্ভব হয়েছে। বাকিরা ত্রিপোলি কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছে। এদেরকে ফেরত আনতে IOM এর সহযোগিতা নেওয়া হবে। জাতিসংঘের তরফে এই ঘটনাকে বড় ধরনের একটি সংকট বলে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ ও আইনগত পথ বের করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দল বিএনপি একে সরকারের একটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য পদক্ষেপ মন্তব্য করে তা বাতিলের দাবি জানিয়েছে। বিষয়টির ওপরে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দাম সমন্বয় করে পুনরায় গণশুনানি করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টিকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রতি নিদারুণ অবিচার বলে উল্লেখ করে তিনি বলেন,
ধরেন ৭ বছরে যেখানে পেট্রোবাংলা ২০৮০ কোটি টাকা লাভ করেছে, সেখানে গৃহস্থলী কাজে ১ বার্নার ২ বার্নার ৪
সরকার জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের জবাবদিহিতা নাই, তাই তারা গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সময় সাধারণ মানুষের কথা বিবেচনায় নেয়নি বলে বিএনপির মুখপাত্র উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে গত দুদিন ধরে প্রতিবাদ মিছিল হচ্ছে। তার বিরুদ্ধে গুরুতর জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে ওয়ান MDB নামের একটি রাষ্ট্রীয় তহবিল থেকে $70 কোটি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে সরানোর অভিযোগ ওঠার পর দেশের শীর্ষস্থানীয় সুশীল সমাজ বার্সি নাজিব রেজাকের পদত্যাগ দাবি করছে। সরকার বার্সির ওয়েবসাইটটি আপাতত বন্ধ করে দিয়েছেন এবং কুয়ালালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে সক্রিয় কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি না থাকার কারণে ওই প্রতিবাদ মিছিল বেআইনি বলেও ঘোষণা করেছেন। শনিবার পূর্ব পরিকল্পিত বিক্ষোভ মিছিলের আগেই সরকার নিরাপত্তা জোরদার করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার জন্য অ্যাটর্নি জেনারেলকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের তিনটি জেলা মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে মুসলমানরাই সংখ্যাগুরু। জনগণনার এই নতুন তথ্য নিয়ে আলোচনা করেছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত তার এই প্রতিবেদনটিতে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ আর উত্তর দিনাজপুর এই তিন জেলায় মুসলিমরাই কিন্তু সংখ্যাগুরু। মুর্শিদাবাদে তো হিন্দুদের দ্বিগুণ মুসলিম জনসংখ্যা। ভারতের মোট জনসংখ্যার প্রায় 80% হিন্দু, কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা মাত্র 71%। মুসলিমরা এ রাজ্যে সংখ্যায় 2,40,00,000 বা জনসংখ্যার 27%। দেশের সবচেয়ে বেশি মুসলিম প্রধান জেলা কাশ্মীরের অনন্তনাগ, সেখানে প্রায় 95% মুসলিম। বিজেপির মত, প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের কারণেই এই তিনটি জেলা মুসলিম প্রধান হয়ে উঠেছে। আবার তৃণমূল কংগ্রেসের নেতা সুলতান আহমেদের মতে, তেমন হলে তো রাজ্যের প্রতিটি সীমান্ত জেলাতেই মুসলিম জনসংখ্যার বেশি বৃদ্ধি ঘটত। তার বরং ব্যাখ্যা, এই তিন জেলার লাগোয়া হচ্ছে বিহার রাজ্যের লাগোয়া তিনটি জেলা এবং সেই জেলাগুলি মুসলিম প্রধান, তার প্রভাবেই এই অবস্থা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত সফরে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের প্রশংসা করেছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
9 জনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের পরিকল্পনা দপ্তরের ডিরেক্টর জেনারেল IME মোহাম্মদ সেফাউল আলম। নদিয়া জেলা পরিষদ ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, আমাদের এই সফর শিক্ষামূলক। আমাদের দেশেও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। এখানে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় কি কি ভালো প্রকল্প রয়েছে তা দেখতেই এই সফরে আসা। এখানে এসে দেখলাম নদিয়ায় মৎস্য দপ্তর ভালো কাজ করছে। বাংলাদেশের প্রতিনিধিরা 30 আগস্ট পর্যন্ত নদিয়া জেলাতেই থাকবেন।
বাহরাইনে একটি বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 7 জন, যার মধ্যে একটি শিশু রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণকে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে। ওই হামলায় 4 পুলিশ কর্মকর্তা, 1 দম্পতি ও তাদের সন্তান আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্রবার শিয়া অধ্যুষিত কারানাহ একটি গ্রামে বোমা হামলাটি হয়। বাহরাইনে 4 বছর আগে শিয়া সম্প্রদায় সুন্নি সমর্থিত রাজতন্ত্রের কাছে আরও রাজনৈতিক অধিকারের দাবি জানানোর পর থেকে সেখানে বেশ ঘন ঘন সহিংস ঘটনা ঘটছে। ব্যাংককে 17 আগস্টের বোমা হামলার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে যে 17 আগস্ট ব্যাংককে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারা এক ব্যক্তিকে এক অ্যাপার্টমেন্ট থেকে আটক করেছে। পুলিশের মুখপাত্র জানিয়েছে যে ব্যাংককের অদূরে শনিবার একটি ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার পর তারা সন্দেহভাজনকে আটক করে। ব্যাংকক থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা স্টিভ হারম্যান জানিয়েছেন যে এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে 28 বছর বয়সী তুরস্কের নাগরিক আদম কারাদাগ বলে শনাক্ত করেছেন। ব্যাংককের কেন্দ্রস্থলে অত্যন্ত জনপ্রিয় ইরাওয়ান শ্রাইনের কাছে বিস্ফোরণটি ঘটে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। ভারতীয় তরুণদের ইসলামিক স্টেটে যোগদান থেকে বিরত রাখবার লক্ষ্যে সরকারের গৃহীত জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি নিয়ে নানান সমালোচনা হলেও সে কর্মসূচি এগিয়েই চলেছে। ভারতের মুসলমান নেতারা বলছেন, ওই জঙ্গি গোষ্ঠী তাদের ইসলাম বিরোধী বর্বর কর্মকাণ্ড দিয়ে তরুণদের আকৃষ্ট করতে পারছে না। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা শেখ আজিজুর রহমানের প্রতিবেদন থেকে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
জঙ্গিবাদে আকৃষ্ট ভারতীয় তরুণদের সম্পর্কে তেলেঙ্গানা রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে প্রকৃতপক্ষে ইসলামিক স্টেটের হুমকি রয়েছে। ওই জঙ্গিদের প্রলোভনে যারা জড়িয়ে পড়ছে তাদেরকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি পরিকল্পনা করা হচ্ছে।
ভারতের 29টি রাজ্যের মধ্যে 12টি রাজ্যে আংশিকভাবে জঙ্গিগোষ্ঠীর হুমকি রয়েছে। ওইসব রাজ্যে পিতামাতা, অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে এসব নিয়ে পরামর্শ করার পরিকল্পনাও করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়, গত 3 বছরে 25 জন ভারতীয় তরুণকে শনাক্ত করা হয়েছে যারা ইসলামিক স্টেটের প্রতি আকৃষ্ট। তাদের মধ্যে 11 জন ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিয়েছে। নতুন দিল্লির ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক অজয় সাহানি বললেন, 9/11 পর আল কায়েদার যে অবস্থা ছিল আইএস তারই মতো। তাদের সামান্য কিছু সমর্থন আছে ঠিকই, কিন্তু ভারতে তাদের প্রভাব খুবই কম।
অজয় সাহানি বলেন, ভারতের কিছু গোষ্ঠী যদিও ওসামা বিন লাদেনের প্রতি ধারণাগত দিক থেকে আনুগত্য প্রকাশ করেছিল, ভারতে তার তেমন কোনো বাস্তব প্রভাব পড়েনি। আইএসের ক্ষেত্রেও তাই, সামান্য কিছু বিপদ সংকেত রয়েছে, তবে বাস্তবে তার প্রভাব তেমন নেই। খুব অল্প কজন লোক ভারত থেকে ইরাক ও সিরিয়া গেছে আইএসে যোগ দিতে। তিনি বলেন, ভারতে ইসলামিক স্টেটের হুমকি অতি নগণ্য।
ভারতের বহু ইসলামী পণ্ডিত ইসলামিক স্টেট গোষ্ঠীর বর্বর কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। লখনৌ শহরের শাহি ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি বললেন, ভারতের 18 কোটি মুসলমানের মধ্যে আইএস একটি ইসলাম বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত। তিনি বলেন, সরকারের জঙ্গিবাদে বাধাদান কর্মসূচি এটি একটি অর্থহীন কর্মসূচি। আইএসে আকৃষ্ট হয়েছে মাত্র 25 জন, আর এতে করে তা গোটা ভারতের মুসলমানদের জন্য হুমকি হতে পারে না। ভারত সরকারের এই জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি ভারতীয় মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার করবে।
ফিরাঙ্গি মাহালি বলেন, 99% মুসলিম বিশ্বাস করেন ইসলামিক স্টেট মূলত ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। হিন্দু অধ্যুষিত ভারতে মুসলমানেরা দেশটির সর্ববৃহৎ সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, যা মোট জনসংখ্যার 14%।
নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস মনে করেন, জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি বরং মুসলমান যুবকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। তিনি বলেন, এই কর্মসূচিতে শুধুমাত্র মুসলমান যুবকদেরকেই টার্গেট করা হবে বলে তাতে করে সাম্প্রদায়িক মেরুকরণেরও সম্ভাবনা রয়েছে।
তবে জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির প্রবক্তারা বলছেন, এই কর্মসূচি সফল হবে। হায়দরাবাদের রাজধানী তেলেঙ্গানার পুলিশ কমিশনার ওয়াইনাগি রেড্ডি বলেন, সন্দেহভাজন তরুণ মুসলমানদের বাবা মা, সামাজিক নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা তরুণদেরকে বোঝানোর চেষ্টা করছি, এতে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, ইসলামিক স্টেটের কর্মকাণ্ড যে কোনোভাবেই পবিত্র কোরআন সমর্থন করে না, এ কথা তরুণদের বোঝাতে সবচেয়ে ভালো ভূমিকা পালন করছেন ধর্মীয় নেতারা। তবুও সমালোচকরা ভারত সরকারের ওই কর্মসূচির সমালোচনা করেই চলেছেন। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুনবেন এখন আজকের বিজ্ঞান পর্ব। জনপ্রিয় আমেরিকান ঔপন্যাসিক প্যাট কনরয় এই মাত্র বছর তিনেক আগে স্বাস্থ্য বিষয়ক মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু নিজের মনোবল এবং নিষ্ঠা দিয়ে কনরয় এই সমস্যা অতিক্রম করতে সক্ষম হন। আজকের বিজ্ঞান পর্বে রয়েছে সে কথাই। পরিবেশন করছেন আনিস আহমেদ।
আমেরিকান ঔপন্যাসিক প্যাট কনরয় বছর তিনেক আগে জীবনকে নিয়ে খুব বড় বেশি একটা ঝুঁকিতে পড়েছিলেন। বেশ কয়েক দশক ধরে এই জনপ্রিয় ঔপন্যাসিক ইচ্ছে মতো পানাহার করেছেন, কিন্তু তিন বছর আগে দেখা গেল তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং লিভার অর্থাৎ যকৃতের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কনরয় নিজেই বলছেন তিনি প্রায় মরেই যাচ্ছিলেন। ডাক্তার তাঁকে পরামর্শ দিলেন আরও স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করার। হাসপাতালকে কেন্দ্র করে মদে আসক্তি নিরোধক চিকিৎসা কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার জন্যও চিকিৎসক বললেন। কনরয় এসব কিছুই করলেন না, ডাক্তারকে শুধু এক ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। বললেন, ডাক্তার আমি কথা দিচ্ছি আর কখনো আপনি আমাকে হাসপাতালে দেখবেন না। না, ডাক্তারকে অমান্য করতে নয়, ডাক্তারের কথা মেনে চলার জন্যই বোধ করি এই চ্যালেঞ্জ। তিনি তাঁর কথা রাখলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই কনরয়, যার এখন বয়স 69, তিনি মদপান ছেড়ে দিয়েছেন। এই তিন বছরে তাঁর ওজন কমিয়েছেন 25 পাউন্ড, আর কোনোরকম ওষুধ ছাড়াই তাঁর রক্তচাপ এখন একদম স্বাভাবিক। তিনি তাঁর প্রতিবেশিনী একজন পুষ্টিবিদের উপদেশ অনুযায়ী এখন জীবনযাপন করছেন। কনরয় বলছেন, এই পুষ্টিবিদ আমার বাড়িতে এসে প্রথমেই আমার রেফ্রিজারেটর খোলেন এবং সেই সমস্ত জিনিস ফেলতে শুরু করেন যা তিনি চান না আমি খাই। তিনি সাউথ ক্যারোলাইনার পোর্ট রয়্যালে মিনা ট্রুং নামের একজন ব্যক্তিগত প্রশিক্ষককে নিয়ে একটি স্টুডিও খোলেন। খুব যে বিশাল কিছু তা নয়, তবু তার মনোবল এবং প্রতিজ্ঞার কারণেই তিনি ক্রমশই স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তাঁর প্রতিশ্রুতির কাছাকাছি পৌঁছতে পেরেছেন। এই স্টুডিওতে প্রধানত তিনি শরীরচর্চাই করেন। যুক্তরাষ্ট্রে যে প্রায় 2 কোটি 90 লক্ষ লোকের ওজন বেশি, কনরয় তাঁদেরই একজন। তিনি এদের অনেকের মতোই নিউরোপ্যাথি রোগেও আক্রান্ত। এ রোগে স্নায়ুর অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। সমস্যা হলো ওজন কমানোর, রোগ হ্রাসের জন্য প্রণোদনা পাওয়া। ট্রুং এবং তার পুষ্টিবিদ ছাড়াও তাঁর স্ত্রী ঔপন্যাসিক ক্যাসান্ড্রা কিংও তাঁকে স্বাস্থ্যকর খাবার খেতে সাহায্য করেন। তাঁর বর্তমান খাদ্যাভ্যাস সম্পর্কে তিনি বলেন যে দিনের শুরুতে কফি, গ্রেনোলা এবং গ্রিক দই খেয়ে থাকেন তিনি। এই গ্রেনোলা হচ্ছে বিভিন্ন শস্য দানা যেমন গম, যব, বার্লি, এসব কিছু সংমিশ্রণে তৈরি খাদ্য। এর সঙ্গে অনেক সময় মধুও মেশানো হয়। সঙ্গে ঠাট্টা করেই কনরয় বলেন, আমি তো অনেকটা শ্রীলঙ্কার হাতির মতোই, মধ্যাহ্ন ভোজ পর্যন্ত আমি আর কিছুই খাই না। মধ্যাহ্ন ভোজে তিনি সাধারণত টাটকা কাঁচা মাছের তৈরি সাশিমি খেয়ে থাকেন, আর রাতে তাঁর স্ত্রীর প্রস্তুত করা সালাদ এবং মুরগি খেয়ে থাকেন। ঠাট্টা করেই কনরয় বলেন, এই খাওয়া বিরক্তিকরভাবে স্বাস্থ্যকর। তাঁর পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী তিনি কোমল পানীয় পান করাও পরিত্যাগ করেছেন। তিনি বিশেষ রকমের পানি পান করে থাকেন যাতে ভেষজ উপাদান লেবু এবং সবজি মেশানো থাকে। মদ পান ত্যাগ করাটা তাঁর জন্য বেশ একটা কঠিন কাজ ছিল, কিন্তু তিনি হেমিংওয়ে কিংবা ফকনারের মতো ঔপন্যাসিকদের জীবনী পড়ে এটা বুঝতে পেরেছেন কিভাবে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। সেজন্যই তিনি এসব পরিত্যাগ করেছেন এবং ক্রমশই ওজন কমিয়ে যাচ্ছেন। তিনি বলেন, মনোবলটাই হচ্ছে আসল কথা।
সম্পাদকীয় রয়েছে এখন। সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
জাতিসংঘ সদস্যভুক্ত দেশসমূহ 15 বছর আগে উচ্চাভিলাষী একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, যা ছিল ক্ষুধা, দারিদ্র বিমোচন এবং রোগ ব্যাধি নিরাময়ে একত্রে কাজ করে যাওয়া, এবং 2015 সালের মধ্যে বিশুদ্ধ পানি, মৌলিক শিক্ষা এবং পয়ঃনিষ্কাশনের মতো সেবার অভাব ঘোচানো। সে লক্ষ্য উন্নয়নের জন্য 8টি এলাকা নির্দিষ্ট করা হয়, যাদের যৌথভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা MDG বলে চিহ্নিত করা হয়। MDG চরম দারিদ্র্যসীমা অর্ধেক নামিয়ে আনাসও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছিল। জাতিসংঘ সম্প্রতি 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নামের উত্তরসূরি একটি কর্মসূচি ঘোষণা করেছে, যে প্রক্রিয়ায় উন্নয়নমুখী কর্মতৎপরতার রূপরেখা প্রণয়নের মাধ্যমে আগামী 15 বছর বা তারও বাইরে MDG অসম্পূর্ণ কাজ এবং তার চাইতেও এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া হবে। যেমন দৃষ্টান্তস্বরূপ, এই কর্মসূচিতে চরম দারিদ্র বিমোচনের আহ্বান জানানো হয়েছে। এই অগ্রগতির মূল লক্ষ্য সমন্বিত অর্থনৈতিক সমৃদ্ধি, যা সুদক্ষ শাসন পরিচালনা এবং জবাবদিহি সরকারের মাধ্যমেই পরিচালিত হবে। এই কর্মসূচিতে উন্নত খাদ্য নিরাপত্তা, পানি, স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নত পরিকাঠামোর উচ্চ মান নির্দিষ্ট করা হবে। এই কর্মসূচি বিচার ব্যবস্থা এবং শাস্তি প্রক্রিয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করবে এবং মহিলা ও মেয়েদের সুবিচার, গণতান্ত্রিক ও মানবাধিকার উন্নয়ন এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিবর্তে পুরুষ ও মহিলাদের সমান দৃষ্টিতে আচরণের বিধান দেয়া হবে। এই পরিকল্পনায় উন্নয়নের ধারণ ক্ষমতাকে বিকাশমুখী কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হবে। জ্বালানি খাত, সমুদ্রের উন্নত ব্যবস্থাপনা, জীবন্ত প্রাণী ও উদ্ভিদের সংরক্ষণ এবং আবহাওয়া দূষণ মোকাবেলার মতো উদ্যোগ এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। রাজনৈতিক ঘোষণা সম্বলিত এই কর্মসূচিতে 17টি লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে এবং তা বাস্তবায়নের মাধ্যমে কী করে সেই লক্ষ্য হাসিল করা যাবে সেই বিবরণসহ দলিলটি সাধারণ পরিষদ সেপ্টেম্বর মাসে অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর কথায়, নতুন এই উন্নয়ন কর্মসূচি এমডিজির সুযোগ্য উত্তরসূরি, যা আরও অধিক সমন্বিত এবং যে কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়নের পূর্ণাঙ্গ বিকাশ ঘটবে। তিনি বলেন, তার কথায়, শক্ত কাজটি এখন আমাদের উপর, যেমন কর্মসূচির বাস্তবায়নের ধ্যান ধারণা, এর বার্তা এবং সুফল অর্জনে যৌথ দায়িত্ব ভাগাভাগি করে নেবার উপরই এর সাফল্য নির্ভর করবে। বাস্তবিক অর্থে বিশ্বজনীন উন্নয়নের জন্য প্রয়োজন বিশ্বমানের উঁচু মাত্রার অংশীদারিত্ব এবং আর্থিক উৎসের সফল সংযোগ সাধন। জুলাই মাসে আদিস আবাবায় অর্থায়ন সম্পর্কিত উন্নয়নমূলক সম্মেলনে এটা স্পষ্ট হয়ে যায় যে বিকাশমুখী দেশগুলি তাদের নিজস্ব উন্নয়নে আরও বৃহত্তর অংশীদারিত্ব গ্রহণে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, তাঁর কথায়, এই চুক্তির বাস্তবায়নে বিশ্বব্যাপী সরকারসমূহ, সুশীল সমাজ, একাডেমিয়া এবং ব্যক্তিগত খাতের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী। জনগণের কল্যাণে বিশ্বময় ঐতিহাসিক সংহতির এই দীপ্ত প্রতিজ্ঞাকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন রয়েছে শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ ওয়াল এবং ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। মিতালি উপস্থাপন করছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, মিতালি অনুষ্ঠানের শুরুতেই আজ চট্টগ্রামে আমাদের এক প্রিয় শ্রোতা বন্ধুর সঙ্গে আলাপ করব। হ্যালো,
লিয়াকত আলী বলতেছি চট্টগ্রাম মেরসাই থেকে।
জি জি লিয়াকত আলী, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে তো আমাদের প্রায় কথা হয়। আপনাদের চট্টগ্রামের কি অবস্থা?
হ্যাঁ, আমাদের সেরকমও হয়। সরকারের নতুন যে উদ্যোগ ফ্লাইওভার করতেছে, এগুলোর মধ্যে কিছুটা নিরসন হয়েছে, বাকি কাজগুলো এখনো শেষ হয় নাই, যার জন্য তাও এখনো জলাবদ্ধতা এবং ট্রাফিক জ্যামও এখনো আছে, সেরকম হয়ে থাকে।
আর আপনি তো ভয়েস অফ আমেরিকা অনেক দিন থেকে শুনছেন, আমাদের আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু মন্তব্য করবেন?
আপনারা সুদূর আমেরিকা থেকে একটা হ্যালো ওয়াশিংটন, মিতালি, আর অনেক কিছু আপনারা করে থাকেন। ইদানিং টিভিতে অনেকগুলো অনুষ্ঠান করতেছেন।
জি জি, টেলিভিশনে আমাদের এনটিভিতে হ্যালো আমেরিকা নামে একটা অনুষ্ঠান যায়, তারপরে এটিএন বাংলা, স্ট্রেট ফ্রম আমেরিকা, দেশ টিভিতে যায়।
জি, দেখি সব কিছু ভালো। হ্যালো ওয়াশিংটন যেটা রেডিওটা,
জি, বেশ কয়েকটি চিঠি এবং ইমেল আমার হাতে রয়েছে। প্রীতম রুদ্র, সহসভাপতি ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, গ্রাম নিমতলা, পোস্ট গোয়ালন্দ মোড়, উপজেলা রাজবাড়ী সদর, জেলা রাজবাড়ি, বাংলাদেশ থেকে লিখেছেন। অনেকদিন ধরেই ভিওএর বাংলা অনুষ্ঠান শুনে আসছি, আমি তোমাদের নিয়মিত শ্রোতা। সংবাদ উপস্থাপনা আমার খুব ভালো লাগে, কখনো প্রচারিত নিউজ শুনতে মিস করি না, সান্ধ্য অধিবেশন আমি নিয়মিত শুনি। ধন্যবাদ চিঠি লেখার জন্য, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে শেষ করছি। শাহান আহমেদ, সাধারণ সম্পাদক ভিওএ ফ্যান ক্লাব, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, সিলেট, বাংলাদেশ থেকে চিঠি লিখেছেন। চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের আসামের দ্যারং জেলার মঙ্গলদাই থেকে হিমাংশু সাহা। আরও আমার হাতে রয়েছে দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতের একটি চিঠি। এবং সবশেষে যেটি, প্রসেনজিৎ ভক্ত, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব ঝাড়গ্রাম গ্রিন, ঘোড়াধারা, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই।
আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে, কোন অনুষ্ঠান বেশি ভালো লাগে, কোন অনুষ্ঠান ভালো লাগে না এবং কেন ভালো লাগে না, কী পরিবর্তন প্রত্যাশিত বা কাম্য এ সমস্ত মন্তব্য সহ আমাদের কাছে চিঠি লিখবেন ইমেলে অথবা ডাকে অথবা ফেসবুক ফ্যান পেজে। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান জানবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছিয়ে গিয়েছি। এখন শুনবেন এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
তুরস্কের পররাষ্ট্র দপ্তর শনিবার একটি বিবৃতিতে জানিয়েছে যে সিরিয়ায় ইসলামিক স্টেট দলের বিরুদ্ধে বিমান অভিযানে যুক্তরাষ্ট্র সমর্থিত কোয়ালিশন বাহিনীর সঙ্গে তুরস্ক যোগ দিয়েছে। শুক্রবার তারা প্রথম বিমান অভিযান শুরু করে। সিরিয়ার সীমান্তের কাছে ইসলামিক স্টেট দলের লক্ষ্যস্থলের ওপরে তারা বিমান আক্রমণ চালায়। বেশ কয়েক মাস বিলম্বের পর গত মাসে তারা ইসলামিক স্টেট জঙ্গি দলের দমনে আরও সক্রিয় ভূমিকা গ্রহণে রাজি হয়। মিশরের একটি আদালত নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড দলকে সহযোগিতা করার অভিযোগে আল জাজিরার তিন সাংবাদিককে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। কায়রোর আদালত শনিবার ওই রায় ঘোষণা করে। বিচারক হাসান ফরিদ রায় ঘোষণার সময় বলেন, ওই 3 সাংবাদিকের কাছে এমন কিছু জিনিস পাওয়া যায় যা তারা নিরাপত্তা বাহিনীর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেখেছিল। বিচারক তার রায়ে আরও বলেন, সাংবাদিকেরা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে এবং যে আবাসিক হোটেলে তারা থাকতেন সেখানে তারা বিনা অনুমতিতেই সম্প্রচার করতেন। আল জাজিরার মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফা সোওয়াগ এক বিবৃতিতে বলেন, আজকের রায় যুক্তি এবং সাধারণ বিচার বিবেচনাকেও হার মানিয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস অঘোষিত এক সফরে ইসলামাবাদ পৌঁছেছেন। সেখানে তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রবিবার তিনি পাকিস্তানের প্রধান মন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গেও বৈঠক করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে গত 2 দিন ধরে প্রতিবাদ মিছিল হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ জালিয়াতির এবং আরও অন্যান্য অভিযোগও আনা হয়েছে। প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে 1MDB-র নামের একটি রাষ্ট্রীয় তহবিল থেকে $70 কোটি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে সরানোর অভিযোগ ওঠার পর দেশের শীর্ষস্থানীয় সুশীল সমাজ বেরসি নাজিব রেজাকের পদত্যাগ দাবি করেছে। সরকার বেরসিয়ের ওয়েবসাইটটি আপাতত বন্ধ করে দিয়েছেন এবং কুয়ালালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে সক্রিয় কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি না থাকার কারণে ওই প্রতিবাদ মিছিল বেআইনি বলেও ঘোষণা করেছেন। শনিবার পূর্ব পরিকল্পিত বিক্ষোভ মিছিলের আগেই সরকার নিরাপত্তা জোরদার করেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার জন্য তিনি অ্যাটর্নি জেনারেলকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। বাহরাইনে একটি বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 7 জন, যার মধ্যে এক শিশু রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণকে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে। ওই হামলায় 4 পুলিশ কর্মকর্তা, 1 দম্পতি এবং তাদের সন্তান আহত হয়। বাহরাইনে 4 বছর আগে শিয়া সম্প্রদায় সুন্নি সমর্থিত রাজতন্ত্রের কাছে আরও রাজনৈতিক অধিকারের দাবি জানানোর পর থেকে সেখানে বেশ ঘন ঘন সহিংস ঘটনা ঘটছে। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে যে 17 আগস্ট ব্যাংককে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। ওই বোমা হামলায় অন্তত 20 জন প্রাণ হারান। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ব্যাংককের অদূরে শনিবার একটি ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার পর তারা সন্দেহভাজনকে আটক করে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তৌহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কর্নেলিয়াস টিনর। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.